ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে বলেছে, বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি এবং তারা তাকে আটকও করেনি।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বর্তমান সংকট নিয়ে একজন কর্মকর্তার মন্তব্য,
আশঙ্কিত যে মে জুন অনওয়ার্ড অর্ডারগুলো আমাদের খুবই কম থাকবে, ফ্যাক্টরিরা সময় মতো তাদের বেতন ভাতা ঠিকমতো দিতে পারবে কিনা।
কলকাতা থেকে গৌতম গুপ্তর রিপোর্ট।
নদিয়া জেলার রানাঘাট এলাকার একটি কনভেন্ট স্কুলের 74 বছর বয়সী এক সন্ন্যাসিনীকে শনিবার দুষ্কৃতীরা ধর্ষণ করে ও কয়েক লক্ষ টাকা লুট করে চম্পট দেয়।
আরও থাকবে বিশ্বকাপ ক্রিকেটের খবর, তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক প্রবর্তন আনার জন্য ওই নেতার ওপর চাপ প্রয়োগ করার পন্থাগুলো বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহল কড়া নজর রাখছে আসাদের ওপর। চার বছর ধরে সরকারি বাহিনী ও বিদ্রোহী বিরোধী গ্রুপগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে। ওদিকে উত্তর ও পূর্বাঞ্চলে কথিত ইসলামিক স্টেটের চরমপন্থীরা হামলা চালিয়েছে। গৃহযুদ্ধ চরমপন্থীদের হামলায় হাজার হাজার সিরিয়ান নিহত হয়, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয় এবং দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায়। রবিবার সিবিএস টেলিভিশনে ফেস দ্য নেশন অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে কেরি বলেছেন, শেষ পর্যন্ত আমাদের আলোচনা করতে হবে। সিরিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে তিনি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে উৎসাহ দেন। হোয়াইট হাউস চাইছে কংগ্রেস ইরানের সঙ্গে সেদেশের পারমাণবিক কার্যক্রম বিষয়ে আলোচনায় হস্তক্ষেপ করা বন্ধ করুক। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ডেনিস বাগডানা শনিবার রাতে পাঠানো এক চিঠিতে কংগ্রেসকে হুঁশিয়ার করে দিয়েছে যে ইরানের পারমাণবিক সামর্থ্য বিষয়ক যে কোনো চুক্তিতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন সংক্রান্ত যে বিলটি এখন কংগ্রেসে আছে সেটি আলোচনায় প্রচণ্ড নেতিবাচক প্রভাব রাখতে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবিত বিলটিতে ভিটো প্রয়োগ করবেন। বাংলাদেশে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে বলেছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যায়নি এবং তারা তাকে আটকও করেনি। হাইকোর্টের এক নির্দেশনার কারণে তারা ওই প্রতিবেদন জমা দিয়েছে। পাঁচ দিন যাবৎ সালাউদ্দিন আহমেদের কোনো সন্ধান মিলছে না। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
হাইকোর্টের এক রুল জারির পরিপ্রেক্ষিতে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি এবং তারা তাকে আটক করেনি, এই মর্মে চারটি প্রতিবেদন জমা দিয়েছে। রোববার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের দপ্তরে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়। 10 মার্চ রাতে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা সালাউদ্দিন আহমদকে ধরে নিয়ে গেছে দাবি করে তার স্ত্রী হাসিনা আহমদের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রোববার সকাল 10:30 জনাব সালাউদ্দিনকে কেন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে বৃহস্পতিবার রুল জারি করে। ওই আদেশের উপরে রোববার শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এদিকে বিএনপি এক বিবৃতিতে বলেছে, বহু অপহরণ, গুম, খুনের ঘটনার পরে সরকার দুঃসাহসী হয়ে ক্রমশ উপরের দিকে হাত বাড়াচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন জোট আহত অবরোধের 69তম দিন অতিবাহিত হলো আজ রবিবার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে জ্বালাও পোড়াও, বর্বরতা এবং মানুষ হত্যার কারণে কিছু সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। কেন এই নৃশংস কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সে প্রশ্ন উত্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তবে এখন আর হরতাল অবরোধের কার্যকারিতা নেই। তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই এ সমস্যা থেকে সরকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। তিনি বলেন,
আসলে বন্ধ করার জন্য যা যা করেন আমরা করে যাচ্ছি এবং দেশবাসীকে আরো সচেতন হতে হবে।
এদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধের 69তম দিন অতিবাহিত হয়েছে রোববার, আর এই দফার ডাকা হরতালের প্রথম দিন ছিল এটি। একেবারেই নিরুত্তাপ হরতালের মধ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
কর্তৃপক্ষ বলেছে পাকিস্তানের লাহোর শহরের উপকণ্ঠে ইউহানাবাদে খ্রিস্টানদের দুটি গির্জার বাইরে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 15 জন নিহত হয়, আহত হয় অন্যান্য প্রায় 70 জন। হাসপাতালের কর্মকর্তারা বলেছেন আহতদের মধ্যে অন্তত 30 জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা বলেছে সংখ্যাগুরু খ্রিস্টান অধ্যুষিত এক এলাকায় রবিবার দুই বন্দুকধারী গুলি চালিয়ে গির্জা দুটিতে ঢুকতে চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীরা যখন তাদের থামাতে চেষ্টা করে, আক্রমণকারীরা তাদের শরীরে বাধা বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা বলেন পাকিস্তানি তালেবানদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু চরমপন্থী গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট এলাকার একটি কনভেন্ট স্কুলের 74 বছর বয়সী এক সন্ন্যাসিনীকে শনিবার দুষ্কৃতকারীরা ধর্ষণ করে ও কয়েক লক্ষ টাকা লুট করে চম্পট দেয়। এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এই ঘটনার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গেই সিআইডি তদন্তের নির্দেশ দেন, কিন্তু এখনো পর্যন্ত জেলার 5 পরিচিত দুষ্কৃতীকে আটক করা ছাড়া পুলিশের তদন্ত বিশেষ এগোয়নি। অথচ কনভেন্টের সিসিটিভিতে 4 দুষ্কৃতীরই স্পষ্ট ছবি হাতে পেয়ে গেছে পুলিশ। জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষের অবশ্য ইঙ্গিত, দুষ্কৃতীদের বাধা দিতে গিয়েছিলেন বলেই ধর্ষিতা হন ওই সন্ন্যাসিনী। ডাকাতি ছাড়াও স্কুল কর্তৃপক্ষের ওপর পুরনো রাগ থেকে কোনো বরখাস্ত কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যের খ্রিস্টীয় সমাজ অবশ্য এই ঘটনার মধ্যে সংখ্যালঘুদের ওপর আক্রমণের সন্দেহ করছে, তবে তেমন কোনো প্রমাণ পুলিশ পায়নি। সোমবার বিকেলে কলকাতায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শনিবার শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ওয়ানুয়াটুতে মারাত্মক আঘাত হানার পর সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছতে শুরু করেছে। ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন সতর্ক করে দিয়েছে যে দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কর্তৃপক্ষ এই খবর সমর্থন করেছে যে ঘূর্ণিঝড় প্যামে 8 জন প্রাণ হারিয়েছে এবং 20 জনের বেশি আহত হয়েছে। অবশ্য আরও অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। ঘূর্ণিঝড় প্যামে ঘণ্টায় প্রায় 300 কিলোমিটার বেগে বাতাস বয়। ওই আঘাতে বহু গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ব্যাপক হারে গাছ উপড়ে পড়েছে। চীন এবং মিয়ানমারের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যখন মিয়ানমারের এক সামরিক বিমান চীনা ভূখণ্ডে বোমা বর্ষণ করে। হামলায় 4 জন কৃষক নিহত হয় এবং অন্যান্য 9 জন আহত হয়। চীন বলেছে মিয়ানমার সামরিক বাহিনী এর জন্য দায়ী, কিন্তু মিয়ানমার সরকার বলেছে তাদের বিমান থেকে চীনা ভূখণ্ডে কোনো বোমা পড়েনি। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার কারণে গার্মেন্টসের বিদেশি ক্রেতারা বাংলাদেশে যেতে চাচ্ছেন না। ক্রয় আদেশ কমে গিয়েছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আর এতে লাভবান হচ্ছে অন্য কিছু দেশ। গার্মেন্টস খাতের চলমান সংকট নিয়ে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ সভাপতি শহীদুল্লাহ আজিমের মন্তব্য ভিত্তিক প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
রাজনৈতিক সংঘাত, সহিংসতা এবং অস্থিরতার কারণে দুর্দিন শুরু হয়েছে দেশের গার্মেন্টস খাতে। বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশে ক্রেতারা আসতে রাজি হচ্ছেন না। ইতিমধ্যে ক্রেতাদের অর্ডার বা ক্রয়াদেশ কমেছে। জুন নাগাদ তা আশঙ্কাজনকভাবে কমবে বলে বলছেন গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ নেতৃবৃন্দ বলছেন ইতিমধ্যে অনেক গার্মেন্টস বন্ধ হয়েছে, বাকিগুলো রয়েছে শঙ্কার মধ্যে। আর এমন পরিস্থিতিতে লাভবান হচ্ছে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া সহ অন্যান্য দেশগুলো। গার্মেন্টস খাতের এই পরিস্থিতির কথা ভয়েস অফ আমেরিকার কাছে বলেছেন বিজিএমইএর ঊর্ধ্বতন সহসভাপতি শহীদুল্লাহ আজিম।
প্রথমত আমাদের এই হরতাল অবরোধের জন্য আমাদের যে কাস্টমারগুলো আমাদের এখানে আসার কথা ছিল তারা আসে নাই। প্লাস আমাদের ওই সামার এবং ফলের অর্ডারগুলো নেগোসিয়েট করার একেবারে যথাযথ সময় ছিল জানুয়ারি ফেব্রুয়ারি। অনেক সময় দেখা গেছে তারা আমাদের তৃতীয় দেশে ডাকছে এবং তৃতীয় দেশে ডেকে যেখানে অর্ডার 3 লক্ষ পিস দেওয়ার কথা ছিল 3 লক্ষ পিস যায় তারা 1.5 লক্ষ দিচ্ছে, বলছে আমরা পর্যবেক্ষণ করছি আবার দিব। আমরা শঙ্কিত যে মে জুন অনওয়ার্ড অর্ডার গুলো আমাদের খুবই কম থাকবে, ফ্যাক্টরিরা সময় মতো তাদের বেতন ভাতা ঠিক মতো দিতে পারবে কিনা, আমরা কোনো শ্রমিক অসন্তোষ হয় কিনা, এসব ব্যাপার নিয়ে আমরা খুব শঙ্কিত। কেননা এখন আর লাভের কথা না, মালিকরা চেষ্টা করছে কোন রকম যে অর্ডার আসবে সে টাকা দিয়ে শ্রমিকদের বেতন ভাতা দিয়ে তা টিকতে পারে।
আর্থিকভাবে গার্মেন্টস খাত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে প্রশ্নে শহীদুল্লাহ আজিম বলেন,
আর্থিক ক্ষতির ব্যাপারে বলবো আমাদের এবছর টার্গেট রয়েছে $27 বিলিয়ন। তো আমার মনে হয় এই দুটা খুব ইম্পর্টেন্ট মান্থ আমাদের চলে গেল, যেখানে অ্যাটলিস্ট 25% আমরা আমাদের যে এক্সপোর্ট করার কথা ছিল সেখানে প্রোডাকশন লস হয়েছে আমাদের। এবং অনেক সময় দেখা গেল যে এখন যদি অবস্থা অনেক উন্নতি হয়েছে, আগে আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা ছিল, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো বন্ধ ছিল।
এমন পরিস্থিতিতে গার্মেন্টস কারখানা কি বন্ধ হয়েছে? জবাবে জনাব আজিম বলেন,
দিন দিন ক্ষতি হবে, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সংখ্যাটা কথা এখন বলা খুব ডিফিকাল্ট, কেননা আমাদের কাছে ইতিমধ্যে কয়েকটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সেগুলো বেতন ভাতা দেওয়ার জন্য আমাদের অনেক সময় দেখা যায় বিজিবিতে ওরা এসে আসে, আসার পরে এখানে একটা অবস্থান নেয়, কিন্তু সেটা দিন দিন বাড়বে। এই অবস্থা যত দীর্ঘায়িত হবে ততক্ষণ আমাদের দেখবেন যে আমাদের রুগ্ন শিল্পের লিস্টটাও দীর্ঘায়িত হবে।
কোন কোন দেশ এমন পরিস্থিতিতে লাভবান হচ্ছে জানতে চাইলে বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন,
কম্পিটিটিভ কান্ট্রি আছে যেমন মনে করেন ভিয়েতনাম, ইন্ডিয়া, আমি বলবো আর ক্যাম্বোডিয়া, কিছু কিছু ইন্দোনেশিয়াও, তারা লাভবান হচ্ছে, আমাদের অর্ডার কমে তাদের সুবিধা।
বলছিলেন গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম। এদিকে গার্মেন্টস খাতের মালিকরা মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলেই বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম প্রধান খাতের এই চলতি সংকট কাটিয়ে ওঠা সম্ভব, আর তা না হলে কর্মরত অসংখ্য নারী শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাই বিপদের মুখেই পড়বেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
শ্রোতাদের জানিয়ে রাখছি এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং সমাজ এবং অর্থনীতির ওপর এর প্রভাব। এবারে পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন। উপস্থাপন করছেন আঙ্গুন নাহার মন্টি।
উন্নয়ন বিষয়ক আলোচনায় বিশ্বে বাংলাদেশ এখন সুপরিচিত নাম। গত কয়েক দশকে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নে রয়েছে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য। এত ইতিবাচক অর্জনের মধ্যেও শিশুর অপুষ্টি ইস্যুটি এখনও চ্যালেঞ্জই রয়ে গেছে। তবে বাংলাদেশ দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের পুষ্টি বিভাগের তথ্য অনুসারে এদেশের 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর 45% অপুষ্টির কারণে হয়ে থাকে। অপুষ্ট শিশুদের কারো বয়সের তুলনায় ওজন বা উচ্চতা কম, আবার কারো উচ্চতা তুলনায় ওজন কম। ৩৫ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে, ৪১ শতাংশ শিশু খর্বকায় বা কম উচ্চতার, এই একই বয়সের ৫১ শতাংশ শিশু রক্ত স্বল্পতায় ভুগছে। অন্যদিকে সন্তান জন্মদানে সক্ষম বয়সের ৪২ শতাংশ নারী রক্ত স্বল্পতায় ভোগেন। বৈশ্বিক পুষ্টি প্রতিবেদন ২০১৪ তেও বলা হয়েছে শিশুদের খর্বতা, কৃশতা, কম ওজন, বেশি ওজন এবং নারীদের রক্ত স্বল্পতা কমানোর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন বাংলাদেশের জন্য এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। এ প্রসঙ্গে সম্প্রতি জাতীয় পুষ্টিনীতি ২০১৫ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদন করা হয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার পরিচালক ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,
আগে যে আমরা পুষ্টির যেভাবে কাজ করেছি সেটার থেকে আমরা উঠে এসে আমরা এখন নিউট্রিশনকে মেইন স্ট্রিমে আমরা আনতে পেরেছি। এবং নিউট্রিশন মেইন স্ট্রিমে বলতে বোঝাচ্ছি যে কমিউনিটি লেভেল এবং টোটাল হেলথ সেক্টরে হেলথ এন্ড ওয়েলফেয়ারে যে ওয়ার্ক আছে ওদেরকে আমরা ট্রেন্ড আপ করেছি এবং ওদেরকে দ্বারা আমরা বিসিসি তরফে মানুষকে পুষ্টির বার্তাগুলো যথাযথ পৌঁছে পেয়েছি এবং আলটিমেটলি আমাদের হেলথ সেক্টরে একটা ফোর্স ডেভেলপ করবে যারা এই পুষ্টি নিয়ে ভবিষ্যতে কাজ করতে পারবে। অ্যাকচুয়ালি পুষ্টি তো শুধু খাদ্য নিয়েই চিন্তা করলে হবে না, এটার মধ্যে অনেকগুলো জিনিস জড়িত আছে। মানুষের শিক্ষা একটা ফ্যাক্টর জড়িত আছে, মানুষের এম্পাওয়ারমেন্ট জড়িত আছে, সেখানে ওয়েলথ স্ট্যাটাস জড়িত আছে এবং বাল্যবিবাহ এইসব জিনিসগুলো এর সাথে জড়িত আছে।
খসড়া জাতীয় পুষ্টিনীতি ২০১৫ লক্ষ্য ও কৌশল প্রসঙ্গে তিনি বলেন,
কৌশল বলতে আমরা এই পুষ্টিনীতির আলোকেই জনকের বিশেষত শিশু কিশোরী গর্ভবতী দুগ্ধকারী মা ও সকল নাগরিকদের পুষ্টির অবস্থার উন্নতি সাধন, বৈচিত্র্যপূর্ণ পর্যাপ্ত পরিমাণে মানসম্মত নিরাপদ ও খাদ্য স্বাস্থ্যসম্মত খাদ্যপদ নিশ্চিত করা এবং পুষ্টিকেন্দ্রিক যেটা নিউট্রিশন স্পেসিফিক অথবা প্রত্যক্ষ পুষ্টি কার্যক্রম জোরদার করা আমাদের মেইন উদ্দেশ্য।
এখন আর ক্ষুধা নয়, অপুষ্টি আমাদের উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ। আর শিশুর অপুষ্টি একক কোনো স্বাস্থ্য সমস্যা নয়, শিক্ষা, উন্নয়ন তথা জাতীয় সব ইস্যুর সঙ্গেই এটি যুক্ত। এই অপুষ্টি দূর করার জন্য চাই সমন্বিত উদ্যোগ। সম্মিলিতভাবেই এই অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
নাদিয়া সেপচঙ্কর প্রথম নামের অর্থ আশা হলেও তার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজন অব্যাহত হারে আশঙ্কিত হয়ে পড়েছেন যে রাশিয়া কর্তৃক ইউক্রেনের এই পাইলট এবং সংসদের সদস্যা অথবা তার আটকের সময়টুকু অতিক্রান্ত করতে পারবেন না। প্রাক্তন সামরিক পাইলট মিস সেপচঙ্কোকে পূর্বাঞ্চলীয় ইউক্রেনে জুন মাসে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা আটক করে এবং জোরপূর্বক রাশিয়াতে ধরে নিয়ে যায়। দুজন রুশ সাংবাদিকের মৃত্যুর সঙ্গে জড়িত থাকবার দায়ে তাঁকে অভিযুক্ত করা হয়, যে অভিযোগকে পরিপূর্ণ মিথ্যে বলে তিনি নাকচ করে দিয়েছেন। অক্টোবর মাসে অন্তরীণ অবস্থায় তার অনুপস্থিতিতে তাঁকে ইউক্রেনের সংসদে নির্বাচিত করা হয় এবং ইউরোপ বিষয়ে সংসদীয় পরিষদের একজন সদস্য হিসেবে মনোনীত করা হয়। ডিসেম্বর মাসে তিনি তার আটকাদেশের প্রতিবাদে অনশন ধর্মঘট শুরু করেন এবং তাঁর স্বাস্থ্যের অবনতি শুরু হয়। ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে মস্কোর একটি আপিল আদালত ১৫ মে ধার্য করা বিচারের তারিখ পিছিয়ে দিতে অস্বীকৃতি জানায় এবং জোর দিয়ে বলে যে তাকে বিচার না অবধি আটকাবস্থায় থাকতে হবে। তার আইনজীবী নিকোলাই পোলোজভ জানিয়েছেন তার শারীরিক অবস্থা ক্রমশই বিপদজনক হয়ে উঠছে। তিনি বলেন, তার কথায় আমরা এমন অবস্থার খুব কাছাকাছি পৌঁছে গেছি যখন হয়তোবা নিজে থেকে উঠে দাঁড়াবার বা বেঁচে থাকবার জন্য তার কটামাত্র দিন বাকি আছে। লিখিত এক বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্রী জেন সাকি রুশ আদালত কর্তৃক তার আটকাদেশ অব্যাহত রাখবার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রুশ কর্তৃপক্ষ কর্তৃক তাকে জিম্মি রাখার প্রতিবাদে কয়েক মাস ব্যাপী অনশন ধর্মঘটের কথা উল্লেখ করে মিস সাকি বলেন, তাঁর কথায় যুক্তরাষ্ট্র রুশ সরকার কর্তৃক অব্যাহত অশোভন আচরণের নিন্দা জানাচ্ছে এবং তার স্বাস্থ্য অবনতি সম্পর্কিত খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছে। মুখপাত্র সাকি বলেন, মস্কো কর্তৃক মিস সেপচঙ্কোর আটকাদেশ এবং দুর্ব্যবহার কোনো অবস্থাই গ্রহণযোগ্য নয়। আমরা রুশ সরকারের প্রতি নাদিয়া সেপচঙ্কো এবং অন্যান্য ইউক্রেনীয় বন্দীদের অবিলম্বে মুক্তিদান করে 2014 সালের সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মিঙ্কস চুক্তির প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখতে, বিশেষ করে বাংলাদেশের ম্যাচগুলোতে মাঠে আসেন অনেক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের জার্সি পরে লাল সবুজ পতাকা হাতে নিয়ে মাঠে তারা বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দেন। ভারতের সাথে খেলাতেও এর ব্যাপক প্রভাব পড়বে বলে মত দিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ডক্টর শফিকুর রহমান। তার সাথে কথা বলেছেন সেলিম হোসেন।
ডক্টর শফিকুর রহমান, আপনি তো অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে বসে এবার বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখছেন, কোয়ার্টার ফাইনালের আগে ওখানকার বাংলাদেশিদের এবং অন্যান্য যারা খেলা দেখছে তাদের বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে কি মনোভাব বা আপনারা কি ভাবছেন?
আসলে যেটা বলতে হয় যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট হওয়ায় আমাদের এই অঞ্চলের হাজার হাজার বাংলাদেশিদের মধ্যে একটা আনন্দের বন্যা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। এ পর্যন্ত ছয়টা খেলার মধ্যে বাংলাদেশ দল আফগানিস্তান, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের সাথে জয়ী হয়েছে, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে পরাজিত হয়েছে, আর অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে। বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে পরাজয়ের পরেও দর্শকরা এটাকে বেশ পজিটিভ ভাবে নিয়েছে।
হ্যাঁ, শুধু ওখানে না, এমনি অন্য জায়গাতেও আমরা যারা যুক্তরাষ্ট্রে বসে খেলা দেখেছি তারাও বাংলাদেশের পারফরমেন্সে খুবই খুশি, খুব ভালো খেলেছে সবাই বলছে।
আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে যে নিউজিল্যান্ড অন্য পাঁচটা দলকে কিন্তু অল আউট করতে পারলেও বাংলাদেশ দলকে কিন্তু অল আউট করতে পারে নাই।
জি জি জি, এবং নিউজিল্যান্ডই একমাত্র অপরাজিত দল এ পর্যন্ত যতগুলো খেলা হয়েছে।
খেলোয়াড় আসলে চূড়ান্ত ভাবেই লড়াই করেছে নিউজিল্যান্ডের সাথে।
জি, এখন কোয়ার্টার ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আপনাদের কি চিন্তা ভাবনা, কেমন করবে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে?
বাংলাদেশি দলের ভালো পারফরমেন্স করার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে তাদের প্রস্তুতি খুবই ভালো, আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি দর্শকরা মাঠে থেকে খেলোয়াড়দেরকে কিন্তু উৎসাহিত করছে আর কি, তো সেই জন্য বাংলাদেশি দলের মধ্যে একটা ভালো টিম স্পিরিট লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য আমরা মনে করছি যে ভারতের সাথেও বাংলাদেশ একটা ভালো লড়াই করবে।
বাংলাদেশের ম্যাচগুলোতে মাঠে কি রকম কি পরিমাণে বাংলাদেশি আসেন?
আমরা যেটুকু মনে করছি এবং দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়াতে এ পর্যন্ত যে তিনটা ম্যাচ হয়েছে তার প্রত্যেকটাতেই গড়পড়তা প্রায় 10,000 মতো বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বাহ,
আরেকটা জিনিস বলবো যে দর্শকদের যে উপস্থিতি, এটা আমি এভাবে বলবো যে দর্শকরা কিন্তু বাংলাদেশ দলের যে ওয়ার্ল্ড কাপ জার্সি সেই জার্সির রেপ্লিকা পরে এবং বাংলাদেশের পতাকা হাতে নিয়ে পরিবার পরিজন নিয়েই মাঠে উপস্থিত হয়েছে, এটা আমি বলবো যে একটা খুব চমৎকার ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়াতে সাধারণত বাংলাদেশিদের যে পলিটিক্যাল ইস্যু তো অনেক সময় আমরা কয়েক ভাগে বিভক্ত দেখতে পাই, কিন্তু এই টুর্নামেন্টের সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সকল বাংলাদেশি এখানে যারা আছেন তাদের মধ্যে একটা একতা গড়ে উঠেছে, যেটা খুবই প্রশংসনীয়।
মানে এক ক্রিকেট হয়ে উঠেছে সবার পলিটিক্স আর কি।
এক্স্যাক্টলি,
খুব ভালো। এটা সেমিফাইনালে কোন চারটি দল যেতে পারে এবং ফাইনালে কে কে খেলবে
এই মুহূর্তে বলা একটু কঠিন, কিন্তু আমি শুধু এই কথাটা বলবো যে বাংলাদেশ দলের যে পারফরমেন্স সে পারফরমেন্সে বাংলাদেশ ভালো করবে আমার মনে হয় যে সে ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত।
আপনি তো ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবেরও বোধহয় একজন সদস্য।
আমি, জি জি,
ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আজকে?
আমি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের উদ্দেশ্যে এটা বলবো যে আমরা যারা ভয়েস অফ আমেরিকা শুনি, ফ্যান ক্লাবের কর্মকাণ্ডগুলো ভয়েস অফ আমেরিকার মাধ্যমে প্রচার করে, আমরা যে সমস্ত সোশ্যাল ওয়ার্ক করি সেগুলো ভয়েস অফ আমেরিকা তার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত শ্রোতাদের মাঝখানে ছড়িয়ে দেয়, তাতে যে লাভটা হয় যে অন্যান্য অঞ্চলে যারা শ্রোতা তারাও জানতে পারে বাংলাদেশের কোথাও অথবা বাংলাদেশের বাইরেও শ্রোতা যারা আছেন এবং ফ্যান ক্লাবের যারা সদস্য আছেন তারা কে কি কাজ করছেন, এবং এটা তাদের জন্য আমি বলবো যে একটা মোটিভেশন হিসেবে কাজ করে।
ডক্টর শফিকুর রহমান, আপনি আমাদেরকে সময় দিলেন, আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এতক্ষণ ডক্টর শফিকুর রহমান যে বিশ্বকাপ ক্রিকেটের কথা বলছিলেন, সেই বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে আরও দুটি দলের নিশ্চিত হয়ে গেছে দুটি দলের খেলা, একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অনেকে হয়তো জানেন যে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে যে খেলাটি হয়েছে সেখানে অ্যাডিলেডের মাঠে খেলা হয়েছিল এবং প্রথমে আয়ারল্যান্ড ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিল, 237 রানে 50 ওভারে তারা অল আউট হয়ে যায়। 107 রান করেছিলেন পোর্টারফিল্ড, কিন্তু তার সেঞ্চুরি তার দলকে জেতাতে পারেনি। পাকিস্তান মাত্র 46 ওভার এক বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেজাদ পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান এবং সরফরাজ আহমেদ এই দুজন খুব ভালো ব্যাট করেছেন। সরফরাজ আহমেদ 101 রান করেছেন 124 বলে, 6টি বাউন্ডারি, আর শেজাদ 63 রান করেন 71 বলে। আর অন্য খেলা যেটি ইউনাইটেড আরব এমিরেটস এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়েছিল, সেই খেলাটি হয়েছিল নেইপারের মাঠে। ইউনাইটেড আরব এমিরেটস প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 175 রানে অল আউট হয়ে যায় 47 ওভার 4 বলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 176 রান, প্রয়োজনীয় রান তুলে নেয় 4 উইকেটের বিনিময়ে 30 ওভার 3 বল খরচ করে। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করতে হবে। তিনি বলেন রাজনৈতিক প্রবর্তন আনার জন্য ওই নেতার উপর চাপ প্রয়োগ করার পন্থাগুলো বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহল কড়া নজর রাখছে আসাদের ওপর। 4 বছর ধরে সরকারি বাহিনী ও বিদ্রোহী বিরোধী গ্রুপগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে। ওদিকে উত্তর ও পূর্বাঞ্চলে কথিত ইসলামিক স্টেটের চরমপন্থীরা হামলা চালায়। গৃহযুদ্ধ ও চরমপন্থীদের হামলায় হাজার হাজার সিরিয়ান নিহত হয়, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয় এবং দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায়। হোয়াইট হাউস চাইছে কংগ্রেস ইরানের সঙ্গে সে দেশের পারমাণবিক কার্যক্রম বিষয়ে আলোচনায় হস্তক্ষেপ করা বন্ধ করুক। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনা শনিবার রাতে পাঠানো এক চিঠিতে কংগ্রেসকে হুঁশিয়ার করে দিয়েছে যে ইরানের পারমাণবিক সামর্থ্য বিষয়ক যে কোনো চুক্তিতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন সংক্রান্ত যে বিলটি এখন কংগ্রেসে আছে সেটি আলোচনায় প্রচণ্ড নেতিবাচক প্রভাব রাখতে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবিত বিলটিতে ভিটো প্রয়োগ করবেন। কর্তৃপক্ষ বলেছে পাকিস্তানের লাহোরের শহরের উপকণ্ঠে ইউহানাবাদে খ্রিস্টানদের 2টি গির্জার বাইরে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 15 জন নিহত হয়, আহত হয় অন্যান্য প্রায় 70 জন। হাসপাতালের কর্মকর্তারা বলেছেন আহতদের মধ্যে অন্তত 30 জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা বলেছে সংখ্যাগুরু খ্রিস্টান অধ্যুষিত ওই এলাকায় রবিবার 2 বন্দুকধারী গুলি চালিয়ে গির্জা দুটিতে ঢুকতে চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা যখন তাদের থামাতে চেষ্টা করে আক্রমণকারীরা তাদের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা বলেন পাকিস্তানি তালেবানদের সঙ্গে সংশ্লিষ্ট একটি চরমপন্থী গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। শনিবার শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াটুতে মারাত্মক আঘাত হানার পর সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছতে শুরু করেছে। ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন সতর্ক করে দিয়েছে যে দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কর্তৃপক্ষই খবর সমর্থন করেছে যে ঘূর্ণিঝড় প্যামে 8 জন প্রাণ হারিয়েছে এবং 20 জনের বেশি আহত হয়েছে। অবশ্য আরও অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। চীন এবং মিয়ানমারের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যখন মিয়ানমারের এক সামরিক বিমান চীনা ভূখণ্ডে বোমা বর্ষণ করে। হামলায় 4 জন কৃষক নিহত হয় আর অন্যান্য 9 জন আহত হয়। চীন বলেছে মিয়ানমার সামরিক বাহিনী এর জন্য দায়ী, কিন্তু মিয়ানমার সরকার বলেছে তাদের বিমান থেকে চীনা ভূখণ্ডে কোনো বোমা পড়েনি।
অধিবেশনের সময় প্রায় শেষ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জোসেফ গিল। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.